আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার 4 ফাল্গুন, 22 জমাদিউসানি, 17 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতে এই শিরোনাম। কারিগরি শিক্ষা এগিয়ে নিতে অর্থ বরাদ্দের সময় খাতকে বেশি গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ। ঢাকার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্বমানের একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে সরকার, জাতীয় সংসদে জানালেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। খালেদা জিয়ার জামিন নিয়ে দ্বিমুখী আচরণ করছে বিএনপি, প্যারোলে মুক্তির লিখিত আবেদন করলে বিবেচনা করবে সরকার, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আইনজীবীদের প্রতি কৃষিমন্ত্রীর আহ্বান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে 29 মার্চ। চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর নতুন করে আক্রান্তের সংখ্যা হ্রাস, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1665 জনে। এবং মমিনুল হককে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র ক্রিকেট টেস্ট ম্যাচের জন্য 16 সদস্য দল ঘোষণা। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কারিগরি শিক্ষা এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আরও বেশি অর্থ বরাদ্দ দেওয়ার প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে তরুণরা কারিগরি শিক্ষায় দক্ষ প্রশিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে। প্রধানমন্ত্রী গতকাল তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের ষষ্ঠ সভায় বক্তব্যে এই গুরুত্ব আরোপ করেন। সভায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সর্বাধিক কার্যক্রম সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করা হয়। ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তরুণদেরকে সরকারি চাকরির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে। তিনি বলেন, উপযুক্ত কারিগরি শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করে তরুণরা নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্য তরুণদের চাকরির সুযোগ সৃষ্টি করে দিতে পারেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা গ্রহণে আগ্রহী দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে আরও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা কারিগরি বৃত্তিমূলক শিক্ষা অর্জন করলে তারা আত্মকর্মসংস্থানে সক্ষম হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেখান থেকে প্রতিবছর 1600 থেকে 1700 দরিদ্র শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হচ্ছে। এই সহায়তা নিয়ে অনেক শিক্ষার্থী ইতোমধ্যেই নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী মেধাবী তরুণদেরকে উচ্চতর গবেষণা ও পিএইচডির মতো ডিগ্রি অর্জনে সরকারি অনুদান প্রদানের বিষয়টি উল্লেখ করেন। এই সময় তিনি এমফিল এবং পিএইচডি গবেষণার ক্ষেত্রে থোক বরাদ্দ বাবদ আরও 5 কোটি টাকা প্রদানের ঘোষণা দেন। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এবছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 2,09,674 জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে 111,40,00,000 টাকার অর্থ সহায়তা দেওয়া হবে। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আফরোজ দেশের জেলা পর্যায়ে কর্মশালার আয়োজন সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির কথা তুলে ধরেন। এই কর্মসূচির অংশ হিসেবে বিভাগ ও জেলা মাঠ পর্যায়ের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সম্পৃক্ত করে বৃত্তি বাস্তবায়ন শীর্ষক আরও 22টি কর্মশালা আয়োজনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ট্রাস্টের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বাংলাদেশ বেতারে টক শোর মতো অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। কাতারের সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইহি বাংলাদেশ থেকে চিকিৎসক ও প্রকৌশলী সহ দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ কার্যালয়ে সাক্ষাৎ করে তাঁর দেশের এই আগ্রহের কথা তুলে ধরেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সুলতান বিন সাদ আল মুরাইহি বলেন, তাঁর দেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ চায় না। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে কাতার বাংলাদেশ প্রতি সমর্থন অব্যাহত রাখবে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাতে কাতারের আরও বিনিয়োগ কামনা করেন। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত বিপুল জনগোষ্ঠীর বাংলাদেশে দীর্ঘ সময় ধরে অবস্থান বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মিয়ানমার সরকার তাদের নাগরিকদের নিজ দেশে ফেরত নেওয়ার কথা বলল, এখনও পর্যন্ত তাদের নেওয়া হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে কাতারের আমিরকে ঢাকায় অভ্যর্থনা জানাতে বাংলাদেশ অধীর আগ্রহী বলে জানান শেখ হাসিনা। এর আগে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্র ডক্টর বসুন্ধর মিশ্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুজিব বর্ষে 14,000 অসচ্ছল মুক্তিযোদ্ধাকে একটি করে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। জাতীয় সংসদের বৈঠক স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল আবার শুরু হলে কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে আনা এক নোটিশের উত্তরে তিনি এই কথা বলেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এক প্রশ্নের জবাবে বলেন, নির্ভুলভাবে দ্রুততম সময়ে ও আধুনিক পদ্ধতিতে জরিপ করার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প চলমান রয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন বলেন, প্রচলিত পলিথিনের বিকল্প হিসেবে বায়োডিগ্রেডেবল বা পাটজাত পলিথিন বাজারজাতকরণ এবং ব্যবহৃত পলিথিন রিসাইক্লিং এর মাধ্যমে পুনরায় ব্যবহার করার উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ঢাকার আশেপাশে সর্বাধিক আন্তর্জাতিক মানসম্পন্ন বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নামে নতুন একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে সরকার। সংসদ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি জানান, সেখানে গতকালও রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অব্যাহত থাকে। সংসদের বৈঠক আজ বিকেল 4:30 আবার বসবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্যারোলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কোন আবেদনপত্র পেশ করা হলে সরকার তা বিবেচনা করবে। তিনি গতকাল রাজধানীতে সচিবালয়ে সড়ক পরিবহন ও জনপদ বিভাগের সম্মেলন কক্ষে সাম্প্রতিক ইস্যুসমূহের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
বেগম খালেদা জিয়ার বিষয়টি হচ্ছে আদালতের এখতিয়ার, এই অর্থে যে এটা কোন পলিটিক্যাল কেস নয়, এটা দুর্নীতির মামলা। কাজে দুর্নীতির মামলার বিষয়টা আদালতের এখতিয়ার, আদালতে দুর্নীতির মামলা যদি মানবিক কোনো প্রয়োজন হয় সেটাও বিচার বিবেচনা করতে পারে একমাত্র আদালত। বিদেশিরা আমাদের বন্ধু, কিন্তু আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশিরা আমাদের নিয়ম কানুনের বাইরে তারা কোনো প্রকার চাপ দিতে চায় সেটা তো আমরা মেনে নেব না।
ওবায়দুল কাদের বলেন, কারাগার থেকে খালেদার মুক্তির বিষয়ে বিএনপি দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে, কেননা দলটির কিছু নেতা বলছেন তারা আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করে আনবেন এবং অন্যরা শারীরিক অবস্থা বিবেচনা করে মানবিক কারণে তাঁর মুক্তির দাবি জানাচ্ছেন। মন্ত্রী বলেন, খালেদার মুক্তির ব্যাপারে পর্দার আড়ালে কোনো কিছুই ঘটছে না। চট্টগ্রামের আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয় সৎ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি নেতাকে মনোনয়ন দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বন্দর নগরবাসীদের দাবি বিবেচনা করে এজন্য একজন নিবেদিত প্রাণ নেতাকে মূল্যায়ন করা হয়েছে। কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক বলেছেন, চট্টগ্রামের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট নুরুস্সাফা তালুকদার সারা জীবন আইনের শাসন প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন, তাঁর আদর্শ আইনজীবীদের মধ্যে অনুসরণীয়। তিনি গতকাল চট্টগ্রামে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদের পিতা প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট নুরুস্সাফা তালুকদারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এই কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি মনে করি দেশের সাধারণ মানুষকে আইনি সহায়তা দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সমাজের দুষ্কৃতিকারীরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে সেজন্য আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেয়া সরকারের চ্যালেঞ্জ। গতকাল জামালপুরে পৌরভূমি অফিসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির সচেতন নাগরিক কমিটি আয়োজিত দিনব্যাপী তথ্যমেলা 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এই কথা বলেন। তিনি বলেন, ভুল তথ্য প্রচার করে বাংলাদেশে বদনাম করা কাম্য নয়। বিতর্ক সৃষ্টি এবং জনগণকে বিভ্রান্ত করে এমন তথ্য প্রচার না করে দুর্নীতিবাজদের ধরতে সরকারকে সহযোগিতা করার জন্য টিআইবির প্রতি আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি সংক্রান্ত কোন লিখিত আবেদন সরকার এখনও পর্যন্ত পায়নি। তিনি গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো আবেদন আমি দেখিনি। এই আবেদন তারা কোথায় করেছেন আমার জানা নেই। তিনি একটা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি আজকে কারাবন্দী আছেন। কিছু করতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে, কোর্টে সিদ্ধান্ত দেবে এবং এই ব্যাপারে সিদ্ধান্ত কোর্টের সিদ্ধান্তই ফাইনাল হবে।
এদিকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বলেন, খালেদা জিয়ার প্যারোলের মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট আইন আছে এবং প্যারোলে মুক্তির বিষয়টি প্রফেশনাল করতে গেলে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিসিসির নির্বাচন এবং বগুড়া এক ও যশোর ৬ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ২৯শে মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর গতকাল রাজধানীর আগারগঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, ২৭শে ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং ১লা মার্চ মনোনয়নপত্র বাছাই করা হবে, ৮ই মার্চ প্রার্থিতা প্রত্যয়ের শেষ তারিখ এবং ৯ মার্চ নির্বাচনের প্রতীক বিতরণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারে সকাল ৭টা সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট www.betar.gov.bd-তে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলছে ক্ষণগণনা।
মুজিব বর্ষের বাকি আর মাত্র ২৮ দিন।
খবরের বাকি অংশ পড়ছি রেহানা পারভিন। ১৯৫২ ভাষা আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার গৌরবময় ইতিহাস। ১৯৫২-২১শে ফেব্রুয়ারি ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসলে পুলিশের গুলিবর্ষণে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিক সহ অনেকে। সেদিনের প্রত্যক্ষদর্শী ছিলেন ভাষা সৈনিক রেজাউল করিম। এবারে শুনুন ১৯৫২-২১শে ফেব্রুয়ারির স্মৃতিচারণ নিয়ে রেজাউল করিমের সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন।
ভাষা আন্দোলন ছিল বাঙালি রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার গণদাবির বহিঃপ্রকাশ। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও এর বীজ রোপিত হয়েছিল বহু আগে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসা ছাত্রদের মধ্যে ছিলেন ভাষা সৈনিক রেজাউল করিম। ভাষা আন্দোলনের স্মৃতিচারণে তিনি বাংলাদেশ বেতারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,
১৪ বছর বয়সে আমি এখনো আমার স্মৃতিতে এখনো চোখ বন্ধ করে দেখতে পারি। সবাই তো আমরা একসঙ্গে, কে কার কোথায় বাড়ি, কে কোন স্কুলে পড়ে, কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওগুলো কোনো ইয়ে নাই। আমাদের কথা হলো আমরা ১৪৪ ধারা ভঙ্গ করবো। আমরা যাই ওই কলাভবন থেকে একটা হাতাল বিহীন চেয়ার নিয়ে আসলাম, ওই অবলটার ঠিক পাশেই দিলাম। আমি পাশে দাঁড়ায় আছি, গাজীউল হক সাহেব ওই চেয়ারের উপরে দাঁড়ালেন। গাজীউল হক সাহেব কিন্তু ছাত্র নেতা ছিলেন, উনি ওই ওটাতে উঠে ১৪৪ ধারা ভাঙ্গার ঘোষণা কিন্তু উনি দেন, আমি কিন্তু পাশে দাঁড়ায়।
২১শে ফেব্রুয়ারি পুলিশের দেয়া ১৪৪ ধারা জারি অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন বয়সী ছাত্ররা রাজপথে নেমে আসে। সেই ঘটনা স্মৃতিচারণে রেজাউল করিম আরো বলেন,
আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা ১০ জন ১০ জন করে বেরোব। অনেকেরই ধারণা আছে আমরা এখান থেকে মিছিল করে গেছি আর মিছিলের উপরে গুলি করছে, জব্বার, রফিক সব মারা গেছে, এগুলি কিন্তু ঘটনা হয় তা নয়। এগুলি কি হলো, প্রথম ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা যাবে, ১০ জন ১০ জন করে যাবে, তারপরে ছেলেরা যাবে, আমরা কিন্তু ছাড়া ছাড়িয়ে নাই, যাবোই আমরা। আবার সেল শুরু হয়ে গেল। এরপরে যখন আমরা নামলাম, সেল শুরু হয়ে নামে গেলাম, তখন দেখি যে ওই যে যে ওয়ালটা দিয়ে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে আলাদা করা হয়েছে ওইটা সব ভাঙা শুরু করেছে। আমি তখন রেগে গেলাম ওইটা ভাঙাতে। জগন্নাথ হল যেখানে আগে ইস্ট পাকিস্তান অ্যাসেম্বলি ছিল, তখন বাজেট অধিবেশন চলছিল। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের তাদের কাছে একটা প্রতিলিপি দিব আমাদের রাষ্ট্রভাষা বাংলার জন্য। শহীদ মিনারের আশপাশে এগুলি সব খোলা ছিল, ওখানে দেখি যে ইপিআর ভর্তি হয়ে হঠাৎ করে এই গুলিটা, আমরা আশাও করি না ছাত্রদের উপরে এরকম গুলি হবে এটা আমরা আশাও করি না। কেন গুলি হলো, কে মারা গেল এই চিন্তা করতেছে। প্রথম ভাষা শহীদ কিন্তু রফিক।
ছাত্রদের উপর নির্বিচারে গুলি বর্ষণে হতভম্ব হয়ে পড়ে সকলে। সে সময়ের পরিস্থিতি নিয়েও স্মৃতিচারণ করেন সাবেক সরকারি কর্মকর্তা।
তো আমি তখন ওখান থেকে আসে ওই যেখানে যারা ওখানে গেলাম, দেখি যে ওখানে ঢোকা মুশকিল, সব অনেক লোকজন, চিন্তা করলাম পেটে কিছু পরে নাই। আমি মনে করলাম আমি যে দিক দিয়ে আসছি সে দিক দিয়ে বেরো, আবার সেই পিছন দিকে করতে 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 সন্ধ্যে লেগে গেছে। আমি ওই দেওয়াল বেয়ে বেয়ে ওই গাছ বেয়ে দেওয়াল বেয়ে ওইদিকে ঢাক করে নাম নেমে দেখলাম কত যে লোক রেল লাইনের উপরে জড়ো হয়েছে, চিন্তা করা যাবে না। সেই সময় তো এত লোক থাকার কথা না। আমাকে নামতে দেখে ওই লোকগুলো আমাকে একদম ঘেরাও করে দিল, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, থেকে ছাড়া নিয়ে আমি দুই আজিপুর ১ নম্বর বিল্ডিং এ গেছি। যাওয়ার পরে ওখানে আমার ফুয়ার বাড়িতে থাকতাম, উনি আমাকে বলে, কিরে তোদের কি সমস্ত আন্দোলন শেষ হয়ে গেছে? আমি বললাম, না আমাদের আন্দোলন শেষ হয় নাই, শুরু হলো মাত্র।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রাণ দেবার ঘটনা বিশ্বে বিরল। বাঙালি জাতির সেই গৌরবের অধিকারী যারা ভাষার জন্য জীবন দান করেছেন, এই ভাষা আন্দোলনের পথ ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। সৈয়দ আফসানা, বাংলাদেশ বেতার।
সাবেক প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং গাজীপুর তিন আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী ইন্তেকাল করেছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রহমত আলী গতকাল সকালে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রহমত আলীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রয়াত অ্যাডভোকেট রহমত আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রী উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে দলের পক্ষ থেকে প্রবীণ এই নেতার কফিনে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হুসাইন সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত জাতীয় সংসদ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান স্পিকার ড শিরীন শারমিন চৌধুরীও। এ সময় বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল জাতীয় পতাকায় আবৃত বীর মুক্তিযোদ্ধার কফিনে গার্ড অব অনার প্রদান করে। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রহমত আলী এমপির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাডভোকেট রহমত আলী রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের সদস্যগণ এবং রহমত আলীর রাজনৈতিক সহকর্মীরাও মোনাজাতে অংশ নেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর টানা তৃতীয় দিনে নতুন করে আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার ঘোষণা দিয়েছে চীন। কর্তৃপক্ষ জানান, দেশব্যাপী নতুন করে ২০০৯ জন আক্রান্ত হয়েছেন এবং আরও ১৪২ জন মারা গেছেন। চীনে ৬৮,০০০এরও বেশি লোক করোনা ভাইরাস আক্রান্ত এবং মৃতের সংখ্যা ১৬৬৫ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে প্রায় ৩০টি দেশে ৫০০এরও বেশি লোক এতে আক্রান্ত হয়েছে। এদিকে কোয়ারেন্টাইনে থাকা প্রমোত্তরী ডায়মন্ড প্রিন্সেস থেকে আমেরিকানদের নিয়ে দুটি বিমান জাপান ত্যাগ করেছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, চাপের মুখে ইরান কখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। তেহরান বিশ্বাস করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিধানে ইরানের সহায়তা প্রয়োজন। ইরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে ২০১৫ সালে সম্পাদিত চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। আবারও দেশের খবর। গতকাল দেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিকে ড এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঢাকা ও রংপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল ড এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মৌ মেলা ২০২০ আজ থেকে অনুষ্ঠিত হবে। এবছর মেলার প্রতিপাদ্য হচ্ছে পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মৌ চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জাতীয় মৌ মেলা উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। খেলার খবর। ক্রিকেট। জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের জন্য মুমিনুল হককে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল ১৬ সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে। এ মাসের ২২ থেকে ২৬ তারিখ পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল টুর্নামেন্টে আজ ময়মনসিংহ স্টেডিয়ামে দিনের একমাত্র খেলা সাইফ স্পোর্টিং ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে। ১৩টায় খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। সবশেষ আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৫৫ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কারিগরি শিক্ষা এগিয়ে নিতে অর্থ বরাদ্দের সময় এই খাতকে বেশি গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। ঢাকার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্বমানের একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে সরকার, জাতীয় সংসদে জানালেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। খালেদা জিয়ার জামিন নিয়ে দ্বিমুখী আচরণ করছে বিএনপি। প্যারোলে মুক্তির লিখিত আবেদন করলে বিবেচনা করবে সরকার, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আইনি শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আইনজীবীদের প্রতি কৃষিমন্ত্রীর আহ্বান। এবং মুমিনুল হককে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র ক্রিকেট টেস্ট ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা। বাংলাদেশ বেতারে সকাল ৭টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট www.betar.gov.bd তে। খবর শেষ হলো।